চিন্তা করে রেখেছিলাম আর আগে যে আমি গাজী কালোর ঘটনা শোনাব, কিন্তু আমি মাঝে মাঝে চিন্তা করে দেখি যে আমি যদি কোনো কিছু করতে চাই ওটা হয় না। এমন অনেকবার হয়েছে, ব্যতিক্রম আজকেও। আমার আসলে ওই বাসায় যাওয়ার কোনো কথা ছিল না। আমি যখন এখান থেকে এসেছি ব্যাস উদ্দুরি। এরপর একটা ছোট ইনসিডেন্ট হয় যেটা আমি মিড নাইটে বলেছিলাম, তো ওইটা আসলে এখানে ঘটনার প্রেক্ষাপটে আসলে ওইটা উল্লেখ না করলেও চলে, ছোট একটা ইনসিডেন্ট। কিন্তু সোমবার রাত আমার ভেতরে একটা অশান্তি কাজ করতে শুরু করলাম হুট করে, কারণ আমি সব সময় একটা না একটা উত্তর খোঁজার চেষ্টা করি কোনো কিছু নিয়ে, আর আমার চোখের সামনে বারবার ওই বাড়িটা বারবার ভেসে উঠছিল। একটা সময় হয় কি যে মাথার ভিতরে কিলবিল করতে শুরু করে, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, বিভিন্ন জিনিসপত্র, হাবি যাবি সবকিছু মাথার মধ্যে ঘুরপাক দিতে থাকে। আবার তখন আবার বৃষ্টিও ছিল না, বৃষ্টি তো এদিকে 9টার পর থেকে ছিল না তেমন, আর যে বৃষ্টি ছিল সারাদিনের ছিল সেই বৃষ্টি। এতটা অস্থির হয়ে উঠলাম আমি 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 ডিসাইড করলাম যে আমি চাই। আমার আশপাশে কেউ ছিল না তখন, আমি ভেবেছিলাম আমি কাদেরকে নিয়ে আমি সেইখানে যাব, কিন্তু তারপরও মানে অদ্ভুত অনেক কিছু মাথার মধ্যে কাজ করে, তো যেটাকে বলে পাগলামি, ওটা তো আমার ভেতরে আছি। আমি বের হয়ে আসছি বাসা থেকে, আবার এই সময় রাতের প্রায় 12টা বাজে না, আপনি গাড়ি পাবেন না, রিক্সা বলেন বা অটো বলেন, কারণ কি যে যদি রিক্সা চালকের গলায় ছুরি লাগে, তার যদি ওই 1-2 লাখ টাকার গাড়ি নিয়ে যদি বিক্রি করে দেয় তাহলে তো লাভ, কারণ মানুষের কাছে আসলে জানার চেয়ে পয়সা দাম বেশি, গাড়ি পাওয়া যায় না। আর আমি আমার সাথে শুধুমাত্র একটা ওই যে বড় টর্চ রেখেছিলাম পকেটে, ওই বৃষ্টি যেহেতু নাই আমি বের হয়ে এসেছি এবং হাঁটি যত দূরে আমার বাসা থেকে ওই জায়গাটা হেঁটে যেতে পৌঁছাতে সময় লাগে প্রায় 50 মিনিটের বেশি। আমি যখন এই বাসার ওই রোডটার সামনে আসি, ইউজুয়ালি যেখানে আমি প্রায় দাঁড়িয়ে থাকতাম যে একজনের সাথে দেখা করার জন্য, তখন 12:05। তো আমার ভেতরের এই অশান্তিটা, আমি ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে না ওই অন্ধকার গলিটা এইগুলোর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি যে আমি কি চলে তো আসছি, আমি কি যাব, আরেক কদম দিব, আরেক কদম দিলে আমি কি দেখব। এই চিন্তা ভাবনা আমার মাথায় অনেক কাজ করছিল, কিন্তু পরে হুট করে চিন্তা করলাম যে এক কাজ করি, চলে আসছি গেটের সামনে যাই। তো গেটের সামনে গেলাম, আর বলে রাখি যে ওই যে বাড়িটা আমি ক্রস করবো দুই পাশেই সিসিটিভি ক্যামেরা লাগানো। তো আমি ওই অন্ধকার জায়গাটায় গেলাম, বাম দিকে যেহেতু রাস্তাটা ওই বাড়িটা, অত বৃষ্টি হয় নাই যে পানিতে ডুবে যাবে, সব শুধুমাত্র ভেজা। গেটটা এক পাশ দিয়ে খোলা, ওই যে বললাম না দুটা ভারী কলাপসিবল, শুধুমাত্র লোহা দিয়ে তৈরি বা মোটা স্টিল দিয়ে তৈরি, মানে গ্রিলের মতো যে দরজাগুলো হয় ও আগের আমলের ভারী ওরকম। তো এক পাশ খোলা, তো আমি ভেতরে ঢুকলাম, ঠিক ওই জায়গা দিয়েই আমি সামনে গেলাম, যে জায়গাটা দিয়ে আমি ওই যে বাম পাশে যে যে গল্প বানিয়েছিল প্রথম দিন, আজকে আমি ওইখানে গেলাম। আমার সাথে কিন্তু কেউ নাই। তো আমি কিছুক্ষণ তাকালাম এদিক ওদিক, তারপরে আমি ভেতরে ঢুকলাম, আবার টপকে আমি ভেতরে ঢুকলাম। এবার টপকাতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে, কারণ আমার হাতে ইঞ্জুরি, তো ওই ওই ব্যথা পাচ্ছে ওই অবস্থায় আমি উপরে উঠছি, এবং মনে হচ্ছিল যে আমার হাতের যে ইঞ্জুরিটা এটা মনে হয় যে সেলাইটা খুলে মনে হয় রক্ত পড়ে গেছে, তখন আমি ওইরকম একটা গরম ভাব পাচ্ছিলাম তখন ব্যান্ডেজের ভিতরে। এখন ভেতরে নামার পরে ফোনটা বাম পকেটে রাখলাম, ডান হাতে টর্চ, আর টর্চ এমন ভাবে ধরা যদি আমার সামনে কেউ আসে টর্চ দিয়ে মাথায় সরাসরি বাড়ি বলব, স্টিলের টর্চ কিন্তু। তো ঠিক ওই যে জায়গাটা, ওই যে 8-9 ফিটের ওই যে ফাঁকা জায়গাটা বড় জানালার মতো, কিন্তু এখানে তো জানালা লাগানো নাই, পুরো স্ট্রাকচারটাই এরকম মনে হয় যেন এটা একটা ভিউ, বাইরে দেখার একটা ভিউ এর জন্য এটা করা। যে জায়গায় ওই যে আমি টাক মাথার একটা লোককে বসে থাকতে দেখছিলাম দু পায়ে পাতার উপরে ভর দিয়ে, আমি ওইখানে দাঁড়ালো। তখন যত সময় যাচ্ছিল তত আস্তে আস্তে আমার নাকের ভেতরে না ইট ভাটার যে গন্ধ, মানে এটা আপনি নতুন গেলে তখন আপনি গন্ধটা পাবেন, আমি আপনাকে ডিসক্রাইব করতে পারবো না। তো ইট ভাটার একটা গন্ধ আমার নাকে খুব বেশি, এবং আমার মন যেটা বলছিল যে আমি যদি এখানে বেশিক্ষণ থাকি আমার জন্য ভালো হবে না, কিন্তু সেটা ফিজিক্যাল না। আমার মন আমাকে চিল্লায় চিল্লায় অশনি সংকেত দিচ্ছিল যে তুমি যদি এখানে থাকো তোমার মেন্টালি সিক করে ফেলবে, কিন্তু আমি এখানে গেলাম কেন? বললাম যে মাথা কিলবিল, ওই কিলবিলের পিছনে রিজন আছে, রিজনটা হচ্ছে একে তো ওই বাড়ির ঘটনা এখনো শেষ হয় নাই, দুই নাম্বার আমি একটা ড্রিম দেখি, ওই ড্রিমের ব্যাপারটা বলবো না কাউকে, তিন নাম্বার যে এই বাড়ির হিসাবটা আমার বোঝা দরকার, এই বাড়ি কেন এরকম করে, কেন এত আলিশান কোটি কোটি টাকার সম্পত্তি এরকম পড়ে থাকবে জানা দরকার। অন্ধকার অনেক কিছুই থাকে অন্ধকারের পেছনে। ইটভাটার ঘ্রাণটা পাওয়ার পরে না মনের ভিতরে একটা বিপদের আভাস, মানে এমন ভাবে জাগে মানে মনে হচ্ছে আর পিছনে গেলে কি জানি দেখব। তো বাচ্চারা হারে না, আমি এক্সপেক্টই করি নাই বাচ্চারা হারে না, ওই যে তিন চার বছর পাঁচ বছরের মেয়েরা আমাদের গ্রামের মেয়েদের মতো যে মাথার পেছনে যে যেরকম ছুটি বাঁধা থাকে দুইটা, সরি মাথার পেছনে না সামনের দিকে, তো অন্ধকারের ভিতরে বুঝলাম যে এখানে একটা মেয়ে, ওর মতো উঠতেছে বসতেছে, যেটা দেখে বোঝা যায় যে নিজে আপন মনে খেলতেছে। বললাম না যে মন বোঝায় যে কাজ এই জায়গা বা এই সময় কোনোটাই ভালো না, এটা আমার মন বোঝায়। কেমন যেন মনের ভিতরে একটা মানে কোন জায়গা ছাদ করে ওঠে যে আমি কি জানি দেখতে চাইতেছি খুব বেশি, কোন জায়গা থেকে জানি একটা মহিলা আসে ওই দেশি গ্রামের মতো যে সায়া ব্লাউজ পরা, কিন্তু আমি আবারও বলি কোনো শাড়ি না, এবং তার গা মানে ওই জায়গাটা থেকে তখন আবার একটা বিশ্রী গন্ধ আসতেছিল আমার কাছে, কিছুটা তামাক এবং সোদা মাটি মিশানো। তামাক বলতো যে একটা পাতা থাকে না ওইটাকে তামাক পাতা বলে বিভিন্ন ভাষায়, ওই ওইটার সাথে সোদা মাটির গন্ধ মিশে একটা বিশ্রী গন্ধ। মহিলা যখন আসলো প্রথমে মানুষ চড় মারে না, তো চড় মারলো বাচ্চারে পড়ে গেল, তারপরে আমি যেটা দেখলাম এর হাতে কি জেনে ধারালো বাচ্চাটা যে পড়ে গেল, থাপ্পড় দেওয়ার পরে তারপরে বাচ্চাটা মাথা চুল ধরছে, পড়ে থাকা অবস্থা অপর পা দিছে পিঠের উপরে, সামনে থাকে কি কি হার, মানে আপনি গাছের ডাল কোপ দিতে সেন্দ্রিতে মতো ওইভাবে বাচ্চার ঘাড়ে কোপ মারছে। এমন না যে বাচ্চা হাত পা নাড়ায় কোনো ইয়া করতেছে না, প্রসেস করতেও সময় লাগে, একটা দুইটা পরের বার আটকে গেল, পরের বার টান দিল, আর সেই পাঠাগার একেবারে বিচ্ছিন্ন, মানে বিচ্ছিন্ন। তারপরে সে আবার স্লোলি মুভ করে দু তিন ফিট, ওই জায়গা আবার কি জানি ছিল একটা ডিবির মতো। পরে একটা লাইট মেরে পরে দেখতে পারছিলাম যেটা হচ্ছে যে কতগুলো ইট জমানো ছিল, ইটের যে ভাঙাচোরা ইট মানুষ হয়তো জমেছিল এখানে নিয়ে যাওয়ার জন্য, ওই জায়গাটার মধ্যে রাখলো। বডি থেকে তো রক্ত বেরিয়েছে, বডি কিন্তু হাত পা না খায়নি। আর আমি দেখলাম যে সে ওই বডিটার হাতও ধরে টেনে হাসে ওইখানে নিয়ে আসছে, ওই যে জায়গাটা এখন নিচে লাইট মারার পরে ইটের ইটের স্তূপ আর কি, মানে সর্কি টাইপের ইটের স্তূপ। লাইট মারলাম ইচ্ছা করে সাথে সাথে লাইট মারলাম, কারণ আমার হাত পা কাঁপছে, তো লাইট মারা করে কিছুই নাই। কিন্তু ওই ইমেজ আমার মাথা থেকে বেরোতেছে না তখন, ওই ওই আতঙ্ক আর ওই জিনিসটা। আপনি যত বেশি বলেন না কেন, কারণ আমি রিয়েল টাইম এক্সপিরিয়েন্স করতেছি জিনিসটা তখন। তো এখন বলার সময় ওই কাঁপুনি আমার ভেতরে নেই, কিন্তু তখন আমার দাঁত পর্যন্ত শেষ হইতে উঠছিল। লাইট আবারও জ্বালালাম, এবার করলাম কি লাইটটাকে লো পাওয়ার মোডে ব্লিঙ্কে রাখলাম, একটু পরপর লাইটটা জ্বলে। লাইট নিভানোর সাহস হচ্ছিল না আমার, একটু আল্লাহর কসম আমার লাইট নিভানোর কোনো সাহস হচ্ছিল না। পরে আমি ডিসাইড করলাম যে আমি এখানে বেরোবো, তো আমি ওই জায়গার দিকে যাই যে ওয়াল টপ খাবো, ওই ওয়াল টপ খেতে যাবো। ওই সময় পেছনের দিকে পেছন থেকে ডাক আসে, উদ্ধার করবেন না, এরকম উদ্ধার এরকম কামারে ধাক্কা মারা, উদ্ধার করবেন না এরকম। আমি ওই লাইট মারলাম ওইদিকেই, এবং একটা বড় ব্যাংক, মানুষের সাইজের বড় ব্যাংক যদি লাভ দেয় কেমন হবে। ওই লাইট ঘুরতে ঘুরতে ওই শ্যাডোর ভিতরে আমি দেখি যে ওই জিনিসটার কেন লাভ দেয় অপোজিটে পড়ছে। অতক্ষণে আমার লাইট ওইদিকে ঘুরে গেছে, আমার মধ্যে কথা আসেনি, আমি থরথর করে কাঁপছিলাম তখন। ওই জায়গাটা আমি টপকাই, ওই জায়গাটা টপকাই আমি লাভ দিই, লাভ দিই আমি মেইন গেটের বাইরে চলে আসি। ততক্ষণ আমার হাতে মারাত্মক ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু ব্যথার চোখে অন্তর এবং অন্তরের যে জ্বালাটা আর কলিজের যে ধুপুকানি এটা লিমিটলেস ছিল তখন, তখন লিমিটলেস এটা। আর শরীর এত গরম যে আমি তোকে বলে বোঝাতে পারবো না। নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছিলাম, ঠান্ডা করার চেষ্টা করছিলাম। আস্তে করে লোহার ওই গেটটা, এটা অনেক ভারী গেট, এটা আপনাকে ঠেলে ঢুকতে হবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, বাতাসে এটাকে ঠেলতে পারবে না। তো এই ক্রেন টাইপের এই গেটটা আস্তে করে যেটা বন্ধ ছিল ওইটা খুলল আর একটু, ভেতরে যাওয়ার ইশারা, মানে আমাকে ডাকে যে সেই ইশারা। তাই মনে মনে করি দূর আমার ভালো লাগে না, আমি যে কেন আসলাম এই জায়গায়, একটু ভালো আসলাম বাসায়, যদি মাথার কিল বিলাইটা যদি পাত্তা না দিতাম আমি এখানে আসতাম না, আবার নতুন ঝামেলা নিয়ে এখন বাসা যাওয়া লাগবে না আমার। কিন্তু হুট করে না একটা সূত্র আমার মাথার মতো বাড়ি মারে, বড় সাহেব হিসাব মিলে না। ওই যে এক নারী যে পড়ে গিয়েছিল, এক পুরুষ যে পড়ে গিয়েছিল, তো মনে করেন যে সেই হিসাব মিলে না। এখন যে বাচ্চা দেখলাম, যে বাচ্চাকে খুন করা হলো, এই হিসাব মিলে না। এটা অবভিয়াসলি এই এলাকায় ঘটে নাই, এই বাড়িতে যদি এই ঘটনা ঘটে হয়তো দেখা যেতে পারে যে বড় সাহেবের ঘটনা ঘটছে, হয়তো তিনি সুইসাইড করছেন এই বাসায়। কিন্তু এর বাইরেও এতগুলো ঘটনা যদি এখানে ঘটে থাকে, কারণ এটা আমি যা দেখতেছি এটা হচ্ছে এই জায়গার, এই জায়গার স্মৃতি হোক বা যাই হোক, এই জায়গা তত ঘটনা ঘটেনি, ঘটলে এটা আমার কানে ঢুকত। ইভেন আমি ওই দিনের পরেও আকার ইঙ্গিতে ওই যে জনের সাথে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করতাম, সেটা ওই এলাকার স্থানীয়, তাকে দিয়ে খোঁজানোর চেষ্টা করছি না। পরে যখন আমি জানতে পারলাম যে ওনারা এখানে থাকে না কেন, মানে খুবই সিলি রিজন, কম দামে পয়সা কিনে রাখছে এখন বেচতে পারে না, এটা সিলি রিজন না? তার কাছেও ইনফরমেশন নাই, কিন্তু ওই যে ইট ভাটার ব্যাপারটা, আমি যে ইট ভাটার গন্ধ পাচ্ছিলাম এটা এখন হিসাব নিকাশে বদলা দেয় মুহূর্তের ভিতরে, কারণ ইট ভাটায় মাটি দরকার, আর এই মাটি সব জায়গার মাটি না, সব জায়গার মাটিতে ইট হয় না, আর মাটি কিন্তু স্মৃতি ক্যারি করে, এই জমিনের উপরে ঘটা প্রত্যেকটা জিনিসের ছায়া জমিনের উপরে থাকে, কারণ এই জমিনেরও জবান আছে, কিন্তু সেটা আমরা মানুষ কখনো বুঝতে পারবো না। এই জমিন থেকে শুরু করে প্রত্যেকটা জড়বস্তু সবকিছু আল্লাহ সৃষ্টি, সবাই আল্লাহ জিকির করে, সবাই নিজের ভিতরে সবকিছু ধারণ করে, কারণ এই মাটির সব উগড়ে দিবে, এটা আল্লাহরই কথা। সব উগড়ে দিবে মানে কি? সমস্ত স্মৃতি সে ঠেলে বের করে দিবে যা তার নিজের ভেতরে আছে। যখনই ওই ইট ভাটার হিসাবটা বুঝলাম, তার মানে এই বাড়িতে ইট ভাটার যে ইট ব্যবহার করা হয়েছে ওই ইটের যে মাটি, ওই মাটি যে জায়গা, ওই জায়গার স্মৃতিগুলো এখানে ট্র্যাপ, এখানে আটকা। আমার জীবনে কোনো দিন এরকম কোনো কিচ্ছু আমি ফেসই করিনি, এই আমার জীবদ্দশাই প্রথম, মানে এটা আমার হিসাব, জাস্ট আমার মনে হলো, দেখার সুযোগ পাইনি, এবারে চেক করার কোন চিন্তা ভাবনা মাথার ভিতরে আসেই নেই। যখন এই ইটভাটার হিসাবটা মিলল এবং যখন আমার এই হিসাবটা, যখন এই যে মাত্র দেখলাম যে একটা বাচ্চার মাথাকে খারাপ পেছন দিক থেকে বিচ্ছিন্ন করে ফেলছে, তাহলে এটা ওই জমির মাটি, বড় সাহেবের যে জায়গায় সুইসাইড করছে সেই জায়গার মাটি, এবং যখন আবার এই হিসাবটা করতে যাই যে বড় সাহেব যে জায়গায় সুইসাইড করছে, ঠাস করে মনে পড়লো, মনে হয় বড় সাহেব টিচার ছিলেন, আমি ইনফরমেশন পাচ্ছি, আমি জানি, আমি এভাবেই পাই, ঠাস করে আমার মাথার ভিতরে ঢুকলো যে বড় সাহেব টিচার ছিলেন, যে মহিলাকে আমি ঝরে থাকতে দেখছি, ওই যে টাকমাথার লোক, ওই যে টাকমাথার লোক, তাকে আমি দেখতে পাচ্ছি যে সে মুখ থুবড়ে পড়ে আসছে একটা মাটির উপরে, মানে 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 হালকা একটু ভেজা ঘাসের উপরে, ভেজা ঘাস না, ওই যে গুল্ম টাইপের যে ছোট 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 শাক টাইপের যে সমস্ত গাছপালা থাকে না, ঝোপঝাড় এরকম, ওই যে দুজন পুরুষ, একজন পুরুষ একজন নারী, যাকে ওই যে কোপ দিয়ে মেরে ফেলে দিয়েছিল, ওইখানে যেটা পুরুষ, ওই যে প্রথম প্রথম রাতের কথা, আমি ওইটা উঠান দেখতে পাচ্ছি, উঠান মাটি এদিক ওদিক থেকে আসতে পারে, কিভাবে আসছে সেটা আমি জানি না, কিন্তু যদি এই সব মাটি যদি ওই কোন স্পেসিফিক ইট ভাটায় যায়, মাটি তাহলে সেই স্মৃতি ক্যারি করতে পারে, পারে সে মাথার মধ্যে এই জিনিসটা তখন ধাপ করে বাড়ি মারলো, এই বাড়ির প্রত্যেকটা ইট যে ইটভাটা থেকে আসছে, এই মাটিগুলো যে এই জায়গা থেকে আসছে, এই মাটিগুলো তাদের স্মৃতি সহ এই বাসায় এসে পৌঁছায় গেছে। ইমাজিন করতে পারবেন না আমার মাথায় জিনিসটা কিভাবে ঘুরছে, তখন বললাম না আমি আমার জীবন তো সেরকম দেখিনি, তো গেট তো আগে খুলেছিল না, এবার আমি গেটের ভেতর প্রবেশ করলাম ইচ্ছা করে, আবার ইচ্ছা করে প্রবেশ করলাম, এবং পুনরায় আবার ভেতরে ঢোকার নিয়ত আমার, তাই আমি ভেতরে ঢুকি, আবারও ওয়াল টপকায়, আবারও আমি ভেতরে ঢুকি, ওয়াল টপকে যখন আমি ভেতরে ঢুকি, তখন মানে ওই সময় তো একদম প্রথম দিক থেকে কেমন একটা অশান্তি লাগছিল না, অন্তরে ভয়, এই যে এখন কোনো ভয় পাচ্ছি না, বরং কেন জানি মনে হচ্ছে যে এখন সবকিছু উন্মোচিত হবে আমার সামনে, মানে এটা আমি বুঝতে পারছি, ভেতরে হাওয়া বাতাসে বদলে গেছে পুরো ভবনটা, মানে ভবন না এই স্ট্রাকচার পুরাটা এখন শীতল, পুরাটা একদম শীতল, কিন্তু অনেক শব্দ হচ্ছে এখন, দুষ দুষ দাম দাম, বাচ্চার একটু খিলখিলানি হাসি, একজন স্বামী আরেকজন স্ত্রী একটু খুনসুটি যেরকম করে এরকম, কিন্তু এগুলো স্পষ্ট না, স্পষ্ট না, সেই সাথে ফিসফিসানি ফিসফিসানি কেউ কথা বলে যেটা আমি শুনি না কিন্তু বুঝি যে ফিসফিস করে। ওই সময় আমার বাম হাতে যে জায়গাটায় ব্যথা করছিল ওই জায়গায় ব্যথাটা এত বেশি বাড়ছিল যে আমার মনে হচ্ছিল যে আমার আঙ্গুলটা হয়তো আমি যদি এখন কেটে ফেলি আমি ব্যথার হাত থেকে রেহাই পাব মনে হচ্ছিল আমার। এই জন্য আমি আমার হাতটা মুচড়াতে শুরু করলাম, টুইস্ট করার চেষ্টা করলাম আমার মানে ওই জায়গাটা ব্যাংকি পরিমাণ খারাপ হয়ে গেছিল আমার, কিন্তু হুট করে নিজের উপর নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণ নিয়ে কমন সেন্সকে ফেরত আনি যে আমি আমার ইঞ্জুরি ঠিক করতে পারবো না, এইভাবে যেকোনো ঠিক হবে না, বরং আমি আমার চেতনাটাকে সরাই। পকেট থেকে ফোন বের করলাম, ওইখানে দাঁড়িয়ে ফোনটা স্ক্রল করলাম কিন্তু অনর্থক। তারপর আমি টের পেলাম না পিঠের পেছনে গেলে নি, যখন আমি টের পাই যে আমার পিঠের দিকে মানে পেছনে কেউ হালকা একটু দড়ি টানার শব্দ হওয়ার কারণে আমি বুঝতে পারি আমার পেছনে বড় সাহেবা। তখন আমার হাতে ফেসবুকটা খোলা, আমি ট্যাপ করি, পাঁচটা ছয়টা লাইন আমি শুধুমাত্র লিখি। এই পাঁচটা ছয়টা লাইন আমি লিখার কারণে আমি আমার হুশ সেন্স বা সাহস যেটাই বলেন এই সব কিছু আমি ফেরত পাই, কারণ আমার আশপাশে তো কেউ নেই কথা বলার। এই পাঁচটা ছয়টা লাইন লেখার পরে আমি ফোনটা আমার পকেটে রাখি, পেছনের দিকে তাকাই নাই বরং সামনের দিকে আগাই, ঠিক যেই জায়গাতে আমি প্রথমে ওই একজন পুরুষ এবং একজন নারীকে পড়ে থাকতে দেখেছিলাম, ওই যে কূপ দিয়েছিল ওই জায়গাটা তাকালাম। আগানোর পরে আমি বসলাম, বসে না মাটিটাকে ধরলাম, মানে এখানে তো এখন মাটি আছে, মাটি আর সরকি, আবার এখানে কিন্তু বৃষ্টি পানি নেই, ঠিক আছে, মাটি আর সরকি জায়গাটা ধরলাম। ধরার পরে দেখার চেষ্টা করলাম যে আমি কোনো কিছু দেখতে পাই কিনা, দেখিনি কিন্তু কোনো কিছু, কিন্তু কেউ আমার সামনে তখন চোখ খোলার পরে দেখি যে রক্তাক্ত দুটা মানুষ মানে যে যার মতো পড়ে আছে শুধুমাত্র এখানে, ওই যে ওই দুজন নারী পুরুষ, ওই দুজন নারী পুরুষ ওই রক্তাক্ত অবস্থা এখানে পড়া। হাত উঠে নিলাম, হাত উঠে আনার পরও তারা ওইখানে ওইভাবে পড়ে আছে, চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করার পরে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম চোখ খুললাম, নাই, কিন্তু ওই বাচ্চাদের যেরকম হাসি থাকে না যে অদ্ভুত রকমের হাসি, ওদের ওই অদ্ভুত রকমের হাসিটা আমি শুনতে পাচ্ছিলাম ওই ফিসফিসানির মাঝখানেও। আমি এবার করলাম কি, দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি ঠিক এভাবে বললাম, আরো যদি কোনো কিছু থাকে দেখানোর আমাকে দেখিয়ে ফেলো তোমরা, কিন্তু আমার জানার দরকার যে তোমরা আমাকে এখানে কেন টেনে আনলা, দুই দুইবার কেন আমার স্বপ্নে গেলা, তোমরা আমাকে বলো। আর আমি যা বুঝি যদি সেটা হয় তাহলে আমার দ্বারা কোনো কিছু করা সম্ভবই না, যদি ওইটাই হয় যে তোমরা এক একজন এক এক জায়গার, কিন্তু ঘটনাক্রমে ঐশ্বরিক ঘটনাক্রমে তোমরা এইখানে, তাহলে সেটা ওই ঐশ্বরিক ক্ষমতা যার হাতে কেবল সে জানে তোমরা এখানে কেন, কিন্তু আমার হাতে কোনো কিছু নাই। এই কথাটা আমি বললাম, বলার পরে না কিছু সময়ের জন্য মনে হলো যে সবকিছু শান্ত, কিন্তু মানে এমন এক বিশ্রে কান্নার শব্দ আসে মানে নারী কণ্ঠের কান্নার শব্দ, কিন্তু এতটা বিশ্রে যে ওই কান্নার সাথে আপনার কান্না অটোমেটিক চলে আসবে। কোন দিক থেকে আসলো, ডানে ঘুরি পেছনে হয়, আবার সেদিকে ঘুরলে মনে হয় আবার আমার পিঠের পেছনে, মানে কাঁধের যে সে আমার পিঠের পেছনে, কিন্তু সে আমি যেদিকেই তাকাই যেদিকেই মুভ করি সেও সাথে সাথে মুভ করে, মানে কান্নাটা যখন এরকম হলো তখন আমি করলাম কি, একটু শরীরে কাটা দিচ্ছিল তো, কাটা দেওয়ার কারণে না ভয় পাচ্ছি না, শরীরে কাটা দিচ্ছে তো, শরীরে কাটা দেওয়া এটা হচ্ছে বডির ন্যাচারাল সিস্টেম, কারণ বডি টের পাচ্ছে ফিয়ার। এখন আমার ভেতরে তো সাহসটা ফেরত আসছে। আমি একদম মাঝখানে দাঁড়ালাম, যে মাঝখানে দাঁড়ালে আমি যে দিক দিয়ে ঢুকেছি সেটা একটু কোনাকুনি হয়, মানে বাম দিকের বাম হাত ধরে হালকা একটু কোনাকুনি, আর পুরোপুরি আপনার কিভাবে বলবো 45 ডিগ্রি কোণে ওই 8-9 ফিট, ওই 8-9 ফুট জায়গাটা, ওই যে ফাঁকা জায়গাটা ভিড়ার জন্য যে জায়গাটা, চোখ বন্ধ করলাম। এবার চোখ বন্ধ করার পরে প্রথমে নিঃশ্বাস নিলাম এবং নিজেকে শান্ত করলাম, যেটা আমি সবসময় আমাদের কোর্স যারা করছেন তাদেরকে আমি সবসময় বলি, ধীর আর স্থির। নিজেকে ধীর আর স্থির করলাম, যেই সময় নিজেকে ধীর স্থির করলাম যত ধরনের জল্পনা কল্পনা সবকিছু মাথা থেকে পরিষ্কার হয়ে গেল এবং পুরোপুরি ফোকাসটা আমার চলে আসে। এবং কানে প্রচুর শব্দ, প্রচুর, এখন কিন্তু সেগুলো ফিসফিসানি না, অদ্ভুত রকমের কথা, কিন্তু সে কথাগুলো আমি জানি না কি কথা। কোনো নারী, কোনো পুরুষ, কোনো বাচ্চা এইভাবে কথা বলছে এক একজন নিজেদের মধ্যে বিভিন্ন ভাষায়। চোখ খোলার পর আমার আশপাশে কেউ নেই, চোখ খোলার পরে যখন আমার আশপাশে কেউ নেই তখন আমি চোখ বন্ধ করে আমি এবার এই কথাটা বললাম, কারণ কি আর একবারই জিজ্ঞেস করব। এখন একবার জিজ্ঞেস করলাম, যদি উত্তর না পাই তাহলে সময় মতো শেষবার জিজ্ঞেস করব, আর এরপর আমি আর কোনোদিন এই জায়গায় ফেরত আসবো না। যদি তোমাদের কোনো উদ্দেশ্য থাকে ওটা আমাকে বলো, কি ঘটনা? আমি একদম চুপ। একজন পুরুষ মানুষ কান্না করলে যেরকম শব্দ হবে, ফুপিয়ে কিন্তু বুঝতে পারে না, ওরকম একটা কান্না শব্দ। তাকালাম, কাউকে দেখি না, এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখি না, কেমন যেন মনে হলো যে ওই ঈদের স্তূপ যে জায়গায় ছিল, ওই যে বললাম না কাটা মাথা যে জায়গাটা এনে রেখেছে, ওই ইটের স্তূপের এখানে কে জানে বসা একটু স্বাস্থ্যবান মানুষ। যতটুকু বুঝতে পারলাম কোন পাঞ্জাবি টাইপের কাপড় পরা, কিন্তু আমি শিওর না, অন্ধকার তো, লং কাপড় পরা কিন্তু বসা। আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি, সে এমন ভাবে পড়ে গেল, মানে আমরা অসুস্থ হয়ে পড়ে যাই না বা সেন্সলেস হয়ে পড়ে যাই না, মানে ওইটাকে সে আমাকে বোঝালো যে কেউ তাকে খুন করেনি বা কেউ তাকে মারেনি, সেভাবে পড়ে গিয়েছিল এইভাবেই। কিন্তু তখন মানে লোমের মতো একটা বড় একটা পা দেখতে পাই, লোমের মতো, ওই লোমের মতো বড় একটা পা, ওই যে মানুষটা যে কাত হয়ে পড়ে গেল তার মাথার উপরে রাখলো, রেখে সে চাপ দিয়ে তার মাথাকে ভাঙার চেষ্টা করছে, ভাঙার চেষ্টা করছে। তো যেটা আমি বুঝলাম যে এটা মরে যাওয়ার ব্যাপার না, এখন এটা এখন এমন হয়ে গেছে যে সে স্বপ্ন দেখছে, স্বপ্নে তার মাথায় বা তার শরীরের উপরে চাপ দেওয়া হচ্ছে। এবং আসলে ওইটাই আমি দেখলাম কি, যে লোক পড়ে গিয়েছে সে আবার উঠে দাঁড়িয়েছে, কারণ ওর মাথার উপর থেকে ওই লোমস ও পাটা সরিয়ে ফেলেছে। সে উঠে বসলো, উঠে বসার পরে সে উঠে দাঁড়ালো স্বাভাবিক ভাবে, একটা মানুষ যেভাবে হেঁটে যায় সে ওইভাবে হেঁটে যাচ্ছে, কিন্তু এরপরে সে এমন ভাবে পিছিয়ে আসলো যেন সামনের দিক থেকে কেউ তার উপরে হামলা করেছে। ওই হাত দিয়ে যেরকম হামলা ঠেকানোর চেষ্টা করে ওইভাবে সে নিজের উপর হামলা সে ঠেকানোর চেষ্টা করছিল, কিন্তু আমি দেখলাম যে তার হাতে যে আঘাতটা লেগেছে তার আঙ্গুল কেটে ছুলে গেছে আর তার ডান হাত প্রায় বিচ্ছিন্ন, তো সে এবার কাত হয়ে পড়ে গেছে, সে আবার কাঁদতে পড়ে গেছে। আশপাশে আর অন্য কেউ নাই, আশপাশে কেউই নাই, তার রক্ত যে বেরিয়ে পড়ছে পুরো জমিন, যে একেবারে একই ফ্লোতে পুরো জমিনের রক্ত, তখন পুরো জমিন একই ফ্লোতে রক্ত। তাকে দেখলাম আমি শুধুমাত্র, মানে তাকে কিভাবে মেরেছে জানি না, সে ভালো না খারাপ জানার দরকার নেই, কিন্তু আমি আচ্ছা ছিলাম না এগুলো দেখতে। আমি এই জন্য শেষবার আমার তো জিজ্ঞেস করাম, এটাই শেষ, যে আমাকে তোমার কারণ বলো ঘটনা কি। কিন্তু আমার প্রশ্নটা করাটা না অবান্তর, এরা আমাকে কারণ বলবে কিভাবে, এরা তো মানুষ না, এরা তো আমি স্টুপিডের মতো কারণ খুঁজতেছি, এরা তোমার সাথে কথাই বলতে পারবে না, কেউ যে বলার সে বাবা শুধু একই কথা বলা যে উদ্ধার করেন উদ্ধার করেন উদ্ধার করেন। তো মাথার ভিতরে না অনেক সময় অনেক কিছু কাজ করে না, তো কাজ করে না বিধায় আমি চিন্তা করলাম যে কাদের সাহেবকে ডাক দিই। সাহেব বললাম ইচ্ছে করে কাদেরকে ডাক দিই। যখন কাদেরকে ডাক দিলাম, কাদের তো এলো এসে সেখানে দাঁড়ানো, ঠিক যে জায়গা দিয়ে আমি ভেতরে ঢুকেছি সেটা সেই জায়গায় এসে দাঁড়ানো। আমি বললাম যে ইশারা দিয়ে বুঝালাম ভেতরে আসো, সে মাথা নাড়ায় সে না করে। তখন আমি ওর কাছে যাই, আমি কাছে যাই জিজ্ঞেস করি ভেতরে ঢুকলা না কেন, সে আমাকে বলল বাতাস সুবিধার না। তখন আমি ওকে বললাম যে দেখো ইট ভাটা, এখানে যে মাটিগুলো আসছে ইটের, এই মাটিগুলো বিভিন্ন জায়গার মাটি, আর বিভিন্ন জায়গার মাটির ভেতরে এই সমস্ত কিছু ছায়া একেবারে সুন্দরভাবে গাথা, আর এক একটা ছায়া আমি দেখতে পাই এখন, এক একটা ছায়া। তুমি ভেতরের বাতাসটা হিসেব করে দেখো তো, ভেতরের বাতাসটা কতদিনের পুরনো বলো, মানে এই কথাটা যে বললাম সেটা হচ্ছে যে ভেতরের পরিবেশটা এটা কতদিনের পুরনো, আমি ওকে জিজ্ঞেস করলাম জানার জন্য। তো ও আমাকে যেটা বলল যে ও এখন পর্যন্ত দেখতে পায় যে এটা 25-37 এরকম একটা সময় পর্যন্ত ফাঁকা, 27 না মানে 27 25-27 বিশাল একটা সমুদ্র এটা ফাঁকা। আমি বললাম যে এলাকা এরকম ছিল না, তো ভালো করে বোঝার চেষ্টা করো। বলে যে না, এই জন্যই তো এই এলাকা পুরোটা ছিল প্রায় মানে ধানি জমিন, এটা গ্রাম, গ্রামের মাঝখানে কে এরকম এরকম স্ট্রাকচার দাঁড় করায় আপনি বোঝার চেষ্টা করেন, গ্রামের মাঝখানে কি এভাবে স্ট্রাকচার দাঁড় করাবে। তখন আমি বললাম যে ঠিক আছে ভালো কথা, গ্রামের মাঝখানে স্ট্রাকচার দাঁড় করাবে, এই জমির মালিকের তো কোনো দোষ নেই। তখন আমাকে বলল দোষ তো নাই, এটা হয়তো আপনি বলতেছেন, আমি তো কোনো কিছু দেখতে পাই না। তো আমি বললাম দেখবা কেন, সে তো মারাই গেছে। বললো যে হ্যাঁ এটা সত্য কথা, মানুষ বা ব্যক্তির ব্যাপারে সরে এগুলো কোনো কিছু তো আমি খুব সহজে জানতে পারি না, আসলে চলেন আজকে এখানে থাকার দরকার নেই, আমি আপনাকে যদি যত খবর পাই আমি ম্যানেজ করে আমি আপনাকে শোনাই দেব, আপনি এইখানে থেকে নিজেকে হাওয়া বাতাস হবে না। তখন আমার মাথার মধ্যে কি জানি আসলো, মানে কি আসলো আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, আমি শুধু আমার অ্যাকশনের কথাটা বলি। আমি পাশে এই এই যে যে ওয়ালটা আমার চোখের সামনে এটা যে পাশ দিয়ে আমি ঢুকেছি আর কি, ওয়ালটা মানে লম্বা লম্বি দাঁড়া করা ওয়াল, আমি এই ওয়ালের ঘ্রাণ শুকলাম স্টুপিডের মতো, আমি ওয়ালের ঘ্রাণ শুকলাম। ঘ্রাণ শুকে আমি তাদেরকে বললাম তুমি শুকো তো, শুকে দেখো, দেখে বলো আমাকে এই স্ট্রাকচার কত পূরণ হইতে পারে। তো সেটা শুকলো, সে শুকার বলে সে শুকার পরে সে আমাকে ওই একই কথাই বলল যেটা 15-27 বছর হতে পারে, এটা 25-27। আমি বললাম যে দেখো হিসাব করে দেখো, 25-27 যদি হয় এই দুর্গম এলাকার ভিতরে ওই সময় কেন সে এত বড় এরকম অদ্ভুত স্ট্রাকচার করবে। তখন সে আমাকে বললো যাতে হিসাব করে দেখেন ওই লোকটাকে। তখন আমি বললাম যে মানে এই ধরনের লোকেরা মানে এমন তো না যে এই সমস্ত এই বাড়ির মালিকের বা এই জমির মালিকের কারণে হচ্ছে, মানে এই জমির মালিক তাদের প্রত্যেকের ব্যাপারে ইনভলভ, এরকম তো সম্ভব না, সম্ভব? তো আমি জিজ্ঞেস করি ওকে, তখন আমাকে কোনো উত্তর দেয় না, ও আমাকে কোনো উত্তর দেয় না। মানে আমি বাড়ির মালিকের কথা যেটা বা এই জমির মালিকের যে কথাটা আমি বলতে চাচ্ছি না সেটা হচ্ছে তার পেশা, বলতে চাচ্ছি না। বললে আরো তাড়াতাড়ি ওই এলাকার যদি একজন মানুষে শুনে তাহলে সে বুঝবে যে আমি ওই জায়গার কথা বলছি। তার পেশার কথা বলবো না, কিন্তু ওর ওই চুপ থাকাটা আমাকে এটাও বুঝায় যে আমি যে ইট ভাটার কথা চিন্তা ভাবনা করছি ওইটা আবার এমনও হতে পারে যে ইট ভাটার ঘটনাটা সেপারেট। ইট ভাটার ঘটনা আমি হয়তো এখন পর্যন্ত দেখি নাই, আমার দেখা বাকি আছে। আর এই প্রত্যেকটা লোক যারা এখানে মারা গেছে সামহাও এদের সাথে বা এদের ব্যাপারগুলোতে এই জমিনের মালিক ইনভলভ, এবং ইনভলভ হওয়ার কারণে হয়তো তার শেষ বয়স যখন হয়ে আসছে কর্মের ফল তো দাবড়ায় দাবড়ায় বেড়ায়, ওরা তাহলে মনে হয় এইভাবেই এই মহাশক্তির মালিক যে তারই ইচ্ছে আর কি হয় আর কি। মানে অনেক ঘটনাই হয় মানুষের সেটা বোঝার সক্ষমতার মধ্যে থাকে না, তাহলে হয়তো এটাই সে কর্মের ফল সে ব্যক্তির জন্য। ইট ভাটার হিসাবটা আবার আলাদা, এটা যেটা এখন ধরছে আর কি। এতক্ষণ মনে হচ্ছিল না যে ইট ভাটার কারণ হইতে পারে যে ইট ভাটা সমস্ত মাটি গেছে, কিন্তু এখন আবার ওর কথা এটা মনে হচ্ছে ভেরিফাই করা বাকি। তখন আমি ওকে বললাম জানতে ভেরিফাই না করে যাচ্ছি না, তো আমাকে বললো যাতে পাগলাম করে না তা আসেন বাসা যাওয়া লাগবে আপনার স্ত্রী একা। আমি বললাম আমি তো না ভেরিফাই করে যাব না, তো হয় তুমি করো নাহলে আমি করব। তো ও তখন ও বুঝছে যে আমি ওকে জেনুইন হুমকি দিতেছি, ও ওর মতো ওর কাজে ব্যস্ত। তখন আমি অদ্ভুতভাবে লাইট মারছিলাম, তো লাইটটা বন্ধ করি না আমি, অদ্ভুতভাবে লাইট মারা অবস্থায় আমি একটা হাতুড়ি পাই, যার কারণে এবার বুঝতে পারি যে সর্কির মতো ওই স্তূপটা কেন ছিল। মানে কেউ এখানে ইট ভেঙেছিল, ইট হাতে চুরি করার জন্য বা এই যেটাই হোক কোনো না কোনো পারপাসে, বাকি কাজ শেষ করতে পারেনি। কিন্তু আমি কিন্তু ইটের জায়গায় পাইনি হাতুড়িটা, তা হাতুড়িটা নিজের হাতে নিলাম, নিজের হাতে নিয়ে এবার একেবারে মাঝ বরাবর আসলাম। মাঝ বরাবর এসে মাটির উপরে তিনবার বাড়ি বললাম, তিনবার বাড়ি মেরে আমি জিজ্ঞেস করলাম যেহেতু আর বলার ইচ্ছা নেই তোমাদের, আমি আমার মতো যা পাই আমি সেটাই করব, মানে যা পারি আমি সেটাই করব, আমি এটাই বলি। কিন্তু কোনো শব্দ নাই। দেখেন এখানে কিন্তু কোনো দোতলা নাই, এটা কিন্তু দোতলা সমপরিমাণ স্ট্রাকচার, কিন্তু কোনো দোতলা নাই। আমি জানি না এই বাড়ির মালিক কেন এই স্ট্রাকচার তৈরি করছে। তো হঠাৎ করে আমাকে হুইসেল দেয় কাদের, হুইসেল যেদিক থেকে আসছে ওদিকে তাকাই, ওই যে 8-9 ফিট যে ফাঁকা জায়গাটা ওইখান থেকে অপোজিটে সে কিছুটা পানির ভিতরে ওইখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় সে আমাকে ইশারা দিচ্ছে। তো সে যখন আমাকে ইশারা দিল আমি বুঝলাম যে সে আমাকে ডাকছে, তা আমি জায়গাটাতে নিচে নেমে তার দিকে আগাই। যখন তার দিকে আঁকাই সে আমাকে ঘুরে তাকা যাবে বলে তার পেছনের দিকে, মানে আমাদের পেছনের দিকে। এবার যখন ঘুরে তাকাই আমি দেখি যে বাড়ির স্ট্রাকচারে আমি এতক্ষণ পর্যন্ত দেখতে পাইনি ভালোভাবে, বাড়ির কোন স্ট্রাকচারই আমি দেখতে পাইনি এতক্ষণ পর্যন্ত, এটা এখন দেখতে পাই। এই এখন কারণ রাস্তা দিয়ে যে স্ট্রাকচার মানুষ দেখবে তার কাছে মনে হবে এটা একটা অফিস বা এরকম একটা বাড়ি বা বড় বাংলো বাড়ির মতো, কিন্তু অরিজিনাল শেপ অরিজিনাল নকশা ঠিক যেখানে আমরা দাঁড়ানো এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়। আর তা হচ্ছে স্তম্ভ, এক একটা এক এক মাপের উঁচু লম্বা স্তম্ভ, যেটাকে আমি বাড়ি ভাবছিলাম কিন্তু এটা তো বিশাল এত বড়। তখন আমি কাদেরকে জিজ্ঞেস করলাম এটা কেন করতে পারে বলো তো, কোন দেশি পাগল এই কাজ করতে পারে? তা কি টাকা পয়সা বিষয় হয়ে গেছিল, জমি জমা বিষয় হয়েছিল, এই জন্য সে স্তম্ভ বানাচ্ছে এখানে, বানিয়ে বানিয়ে মানুষকে দেখানোর চিন্তা ভাবনা করছে যে এটার কাছে পিলার, পিলারের ডিজাইন, পিলারের নকশা ব্রিটিশ কোনো কিছু দেখানোর সে চিন্তা ভাবনা করছে? ঠিক ওই সময় দিগন্ত তারা সেখানে আসে, এবং সে আসার পরে সে আমাকে ওই সময় সেই উত্তরটা দেয়, কাঁদেন না। সে আমাকে বলল যে আলো এই হচ্ছে কৃতকর্মের প্রমাণ, যা তুমি দেখতে পাও তা তার কৃতকর্মের প্রমাণ। সে ভেবেছিল যেহেতু সে নাস্তিক, যদি তাদের কোন স্মৃতিস্তম্ভ সে দাঁড় করিয়ে যেতে পারে তাহলে হয়তো যে অবস্থায় যে সময় সে পার করেছে তার মৃত্যুর আগে, তখন সে এটাই ভেবেছিল যে স্তম্ভগুলো যদি থাকে তাহলে হয়তো এইখানে তাকে ফিরে আসতে হবে না, কারণ তার কর্মের ফল তাকে এইখানে টেনে আনবেই, এইখানে তাকে টেনে আনবেই। কিন্তু তারা যখন কথা বললো তখন আমি আর কোনো কথার উত্তর দিলাম না, পাল্টা প্রশ্নও না, কারণ আমি জানি ও নিজেই কথা বলে বেশি সময়। আস্তে আস্তে এই স্ট্রাকচারের দিকে আগায় এবং ও আমাকে বলতে থাকে প্রত্যেকটা মানুষের ব্যাপারে, এবং এখন তো আমি জানি যে সে কিভাবে জড়িয়ে আছে সেই লোকগুলোর সাথে, খুবই ইউনিক ভাবে সে জড়িয়ে। যেগুলো তারা বলছিল নাস্তিক হলেও সে তার সময় ফুরিয়ে যাওয়ার সময় বুঝতে পেরেছিল এই কর্মগুলো তাকে কিভাবে এখনো দাবিয়ে দাবিয়ে বেড়ায়। একজন নাস্তিক যদি কোথাও গিয়ে আস্তিক না হতে পারে, সে যদি স্রষ্টার দিকে পা না বাড়ায়, স্রষ্টার দিকে যদি সে হাত না বাড়ায়, স্রষ্টার দিকে যদি সে কপাল না ভাড়ায়, তাহলে সে যাবে কোথায়? সে ভুল দিকেই যাবে যে ভুল দিক বিশ্বাস করে স্মৃতিস্তম্ভ তৈরির ব্যাপার। এক একটা পিলার এক এক সাইজের, এক এক পিলারে যতগুলো ইট রয়েছে তার তিন হিসাব যদি, মানে তিন হিসেব আর কি, সে তিনটে হিসেবে কথা বলল এবং এই হিসেবে যখন হিসাব করবো ইটের সংখ্যাগুলো, তখন তার ওই ব্যক্তিদের সাথে যাদের সাথে সে জড়িয়ে আছে তাদের প্রত্যেকের বয়স বেরিয়ে আসবে। তিন অদ্ভুত হিসাব যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। সে তখন ওই স্মৃতিস্তম্ভগুলোর দিকে ইশারা করে বলছিল যে দেখো 1 2 3 4 5 6 7 সে গুনছিল, এবং সে আমাকে বলল এরা সবাই তার কর্মফলের সাক্ষী। তার হিসেবে এরা হচ্ছে এই কর্মফলের সাক্ষী। তখন আমি দেখলাম যে সে ওই ভেতরে স্ট্রাকচারের ভেতরে, তো আমিও এগিয়ে যাই এবং ওই স্ট্রাকচারের ভেতরে ঢুকি। ভেতরে ঢোকার পরে আমি ওর পেছনে যে দাঁড়াতে দাঁড়াতে ও মাটিতে বসে পড়ে বলতে মাটি স্পর্শ করতে চায়, এবং সে আমাকে বলে, স্পর্শ করে বলে, যাদেরকে দেখতে পাচ্ছ তারা কর্মের ফল, যারা স্মৃতিস্তম্ভ তৈরি হওয়ার পর এইখানে এসেছে এইখানে তাদেরকে পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে সেটা জিজ্ঞেস করো না, কিভাবে এসছে সেটা জিজ্ঞেস করো না, কিন্তু তার কর্মের ফল এইখানে এসছে। এক একজন এখানকার ওই যাকে তুমি ফাঁসিতে জোড়া থাকতে দেখো সে এখন ওইখানে আছে। তুমি ঘর ঘুরে তাকে দেখেছিলি না, বড় সাহেব আর ফাঁসে ঝোলা, সে যারা যার নাম সকলকে আমি এবার দেখতে লাগলাম, সকলকে। তারা অদ্ভুত ভাবে এই বাড়ির মালিক যিনি তার সাথে জড়িয়ে আছেন, কারণ তারা সবাই কোনো না কোনো ভাবে খুন হয়েছেন। আমি বলছি না যে এই বাড়ির এই মালিক খুন করেছে না, কিন্তু অন্যান্য সমস্ত উপায় যা বাকি থাকে তার ভেতরে একটা উপায়ে সে তাদের সবার সাথে কানেক্টেড, এবং এরা হচ্ছে তার কর্মের ফল। আমি জিজ্ঞেস করলাম দিগত তারাকে এদেরকে মুক্ত করবা কিভাবে বলো তো? সে উঠে দাঁড়ায় আর আমাকে বলে দেখো যখন আলো চারপাশে ছড়িয়ে পড়ে তারপরও কিন্তু পাতার ছায়ার নিচে অন্ধকার থাকে, গাছের ছায়ার নিচে অন্ধকার থাকে, অন্ধকারকে থাকতেই হবে আলোর বিপরীতে। তুমি আলো দিয়ে অন্ধকারকে দূরে সরালেও অন্ধকার কিন্তু পেছন দিক থেকে আবার এসে তোমাকে গ্রাস করবে, কারণ এটা হচ্ছে ওর কাজ, ওকে গ্রাস করা যায় না। এদেরকে তুমি মুক্ত করবে, এরা তো তার সাথে কানেক্টেড। রক্ত, পয়সা আর হঠকারিতা যখন তার কর্মফলে পরিণত হয় তখন তা কখনো কখনো এরকম রূপ ধারণ করে। তুমি স্তম্ভগুলো ভেঙে ফেলতে পারবে? পারবে না, কখনোই পারবে না। এটা যদি তুমি হিসাব করো সেই মহান স্রষ্টার এক অদ্ভুত বিচার, এক অদ্ভুত বিচার, যে শক্তি যে টাকার উপরে এই এই এম্পায়ারটা দাঁড়িয়ে আছে, দেখো এই এম্পায়ারটাকে তিনি কাউকে ভোগই করতে দেননি, না তাকে ভোগ করতে দিয়েছেন না তার রক্তকে। কেউ ভোগ করতে পারবে না, কেউই কখনো পারবে না। যদি কারো মনে হয় সেখানে সে জোর করে সে একরাত থাকতে পারবে, সে চাইলে সেইখানে একরাতে সে থাকতে পারবে, সে চাইলে এখানে এসে স্তম্ভগুলোকে গুড়িয়ে দিতে পারে, তাহলে তো এইখান থেকে তারা মুক্ত হয়ে যাবে, তাহলে তো এখান থেকে তারা মুক্ত হয়ে যাবে। এটা কেবল শুধুমাত্র স্বপ্নে হয়, বাস্তবে না। কারণ এই ওয়াল যা দেখতে পাচ্ছ তুমি, যা পিলার তুমি দেখতে পাচ্ছ, এরা জড় বস্তু। এরা তারপর স্মৃতি নিজের ভেতরে রাখে, এরা প্রত্যেকটা অনুভূতিকে নিজের ভেতরে রাখে, মায়ের গর্ভে সন্তানে তার প্রথম হৃৎপণ্ডন এই সমস্ত কিছু থেকে শুরু করে তার মৃত্যুর পরে তাকে মাটিতে নামা পর্যন্ত এই জমিন সবকিছু মনে রাখে, এই বাড়ির এই মাটি সবকিছু মনে রেখেছে। কারণ এই মাটি আর এই বাড়িকে সেই স্মৃতি শক্তি দেওয়া হয়েছে। তুমি এদেরকে কাউকে এখান থেকে মুক্ত করতে পারবে না, বরং এখান থেকে তোমার চলে যাওয়া সবচেয়ে ভালো। আমি আর দ্বিতীয় কোন শব্দ উচ্চারণ করিনি, দ্বিতীয় কোন শব্দ উচ্চারণ করিনি আমি। আমি আস্তে করে ওই যে যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে থাকতাম, আমি ওই জায়গাটাতে আসি, মানে ওই যে জায়গাটাতে আমি টুকিয়ে ভেতরে ঢুকি আর কি, ওইখানে যে আমি দাঁড়াই একদম সোজা বাইরে রাস্তার দিকে তাকিয়ে। কি বলবো সেটা আমি সেই সময় চিন্তা করছিলাম, এদিকে আমার হাতের ভেতরে তখন টনটন করছে ব্যথায়, কিন্তু আমার মাথার ভিতরে ওই অদ্ভুত বীভৎস দৃশ্যটা, ওই বাচ্চা, ওই ঘর আর ওই ধারালো বস্তুটা, ওই দৃশ্যটাই কেবল আমার কল্পনায় তখন মারাত্মক ভাবে বিচরণ করছে। বাইরে দিগন্তের তারা দাঁড়ানো ওই যে রাস্তায়, কি মনে করে আমি আবারও ওই ভেতরের দিকে টপকে ঢুকি, কি মনে করে না আসলে, তা হচ্ছে নিজের ভিতরে যে তুফানটা চলছে ওই তুফানটাকে শুধুমাত্র বের করাটা। কারণ আমি বারবার এখানে আসতে পারবো না, কারণ আমার হাতে কোনো উপায় নেই, কোনো উপায় নেই আমার হাতে। আমি এই ভেতরে প্রবেশ করার পরে মাঝ বরাবর যে দাঁড়াই এবং ওই ওই সময় কিন্তু আমি ওই ওই টাকমাথা লোকটাকে দেখতে পাই, আবার দুই পায়ের পাতার উপরে সে ভর দিয়ে ওই যে 8-9 ফিট ফাঁকা জায়গাটাতে সে ওই যে রেলি মানে জানলার মতো জায়গাটা ওইখানে সে ওইভাবে বসা। বাচ্চার একটা শব্দ আমি শুনলাম, ওদিকে তাকানোর ইচ্ছা আসেনি আমার ভিতরে, কেন আমি জানি ওই একই জিনিস আমি দেখব। আমি বসে ওই ফ্লোরটাকে ধরলাম, কারণ অনেক সময় বালু বা মাটি একসাথে মিশে মানে কেমন জানি হয়ে যায়, বুঝতে পারবেন বালি মাটির মতো। আমি এই মাটিটাকে ধরলাম এবং আমি আমার অগোচরে যে কথাগুলো বলেছিলাম, মনে হয় না আমি এই কথাগুলো বলার মতো ওই স্টেটে ছিলাম, কিন্তু তারপরও আমি বলেছিলাম আমার শেষটাই মাটির উপরেই। এই যে আমি এই জায়গায় হাঁটি বা এই জায়গায় দাঁড়ানো, আর এই যে এখন স্পর্শ করলাম, আমার এই ছায়া, আমার এই কথা, আমার এই মুহূর্ত, এই দুনিয়াতে অন্য কোথাও ভিডিও টেপিং না হলেও এই মাটি, এই মাটি সে তার দায়িত্ব অনুযায়ী ভিডিও টেপিং করেই যায়। এই মাটির উপরে অগণিত মানুষের জন্ম হয়, অগণিত মানুষের মৃত্যু হয়, অগণিত এই মাটির উপরে নতুন করে হাঁটতে শুরু করে, আর অগণিত এই মাটির উপর থেকে হাঁটা বন্ধ করে দেয়। কিন্তু তারপরও এই মাটি সবাইকে নিজের ভেতরে ধারণ করে, কারণ এটা তার দায়িত্ব। এই দায়িত্ব তার কেয়ামত পর্যন্ত, যেদিন তাকে টেনে এতটা ছড়ানো হবে যে প্রত্যেকটা পরত থেকে এক একজন করে উঠবে, সবাই সবাইকে উঠা লাগবে। এই মাটি, এই মাটি সবাইকে ধারণ করে নিজের ভেতরে, প্রত্যেকটা স্মৃতি, প্রত্যেকটা মুহূর্ত, সবকিছু। শুধু মানুষের হিসাবে না, গায়েবের খবর কেবল আল্লাহ জানেন, যার কোন কোন দায়িত্ব তার হাতে। আশপাশ দিয়ে যদি মানুষ এখান দিয়ে যায় তো ভাববে এটা ভূতের বাড়ি, বাড়িটা খারাপ। কিন্তু মানুষ তা জানে না যে কেন এইখানে কর্মফল এসে উপস্থিত। না আমার আসলে কোনো টান আছে ওই সমস্ত মানুষের উপরে, না আমার টান আছে কারোর উপরে, যারা এইখানে আটকা তাদেরকে আমি চিনি না, জানি না, কিচ্ছু না। কিন্তু একটা স্বপ্ন, তারপরে আরেকটা স্বপ্ন, তারা আমাকে এইখান পর্যন্ত নিয়ে এসছে। আনার উদ্দেশ্য কি সেটা আমি জানি না, যেটা আমি এর পরেও এই রাস্তার মাথায় দাঁড়িয়ে থাকবো, হয়তো এদিকে ঘুরে তাকাবো, বারবার দেখবো এই জায়গাটাকে। এটা আমার স্বপ্নে আর যাওয়া যাবে না, আমার হাতে কোনো উপায় নেই, কারণ আমি তোমাদেরকে এখানে আনি নাই, আর তোমরাও এখানে আমার ইচ্ছে আসো নাই। তোমরা এমন এক শক্তির নিয়ন্ত্রণে যে শক্তির ব্যাপারে মানব জাতি জানে না, ওই শক্তির নিয়ন্ত্রণ কেবল আল্লাহর হাতে, আর তা তিনি সবার সামনে গোপন রেখেছেন। যা আমি জানি তা সাধারণ জানে না, সাধারণকে তা জানানো যায় না। আমার স্বপ্নে আর যাওয়া যাবে না, শুধু এই কথাটুকু আমি বলেছিলাম। তো এই কথা বলতে বলতে ওই অন্ধকার তো মাটির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন আমার চোখ বুঝে গিয়েছিল, মানে চোখ লেগে গিয়েছিল। উঠে দাঁড়ানোর পর বুঝতে পারলাম আমি ঘোরার পর আমি প্রত্যেকের চেহারা দেখব, এবং এটাই হয়। আমি দাঁড়ালাম, সামনে কিচ্ছু নেই, কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমার বাম দিকে এই শুরু দাঁড়িয়ে আছে সব লাইন ধরে, আমি জানি না কতজন। আমি সবার মাঝখান দিয়ে কিভাবে জানি বেরিয়ে আসলাম জানেন, এরা তার তো মানুষ না, এরা এখন সেই অদৃশ্য জগতের একটা অংশ যা সাধারণ বুঝে না, বুঝবেও না। তা আমি টুকু এখান থেকে বের হই, আমি বুঝতে পারছি আমাকে চুম্বকের মতো টানছে ভেতরের দিকে, মানে আমি যখন এই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছি ওই সময় আমি একটা ফোর্স টের পাই যে এই বাড়ি থেকে বের হতে দিচ্ছে না, মানে একটু রেজিস্টেন্স টের পাই আমি বাতাসে। কিন্তু ওই অদৃশ্য ধাক্কা ধাক্কি আবার আমি ওই বাড়ির সীমানা থেকে বেরিয়ে আসি, এবং বেরিয়েই তিনবার আমার পা দিয়ে আমি মাটির উপরে লাথি মারি, যেটা আমার স্বভাব। কোনো কিছু যদি আমি ওই জায়গায় থামাই বা থামানোর নিয়ত আমার থাকে, বা একটু নিজের ক্ষমতা দেখানোর জন্য আর কি, এই জন্য এই তিনবার আমি লাথি মারি আর কি জমিনের উপরে। আমি দিগন্ত তারাকে কোনো কিছু জিজ্ঞেস করার আগে সে বলল, চলো হেঁটে যাই, তোমাকে আগিয়ে দিই। তো আমি তো অ্যাবনর্মালি হাঁটা শুরু করে দিয়েছিলাম, ওর এই কথার উত্তর আমি দিইনি, কিন্তু শুনছি এরকম লাগছিল যে জ্বর অনেক, কিন্তু জ্বর না, প্রচন্ড জ্বরের মানুষের গায়ে আপনি পানি ঢালে তার যেরকম অনুভূতি হবে ওইরকম অনুভূতি আমার পুরো শরীরে। ওর সাথে হাঁটতে হাঁটতে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কোনো কি সমাধান আসলেই নেই, তখন সে আমাকে বলেছিল যে তুমি এক একটা স্তম্ভকে তার ভাঙতে পারবে না। আর সে তার কৃতকর্ম হয়তো বুঝতে পেরেছিল, শেষ সময় তার দেরিত হয়ে গেছে, বাকিটা সেই ভালো জানে। জিজ্ঞেস করেছিলাম যে নাস্তিক হয়ে মরে গিয়েছে কিনা, দেবেন্দ্র তারা তখন আমাকে বলেছিল, সেটা আমি কিভাবে বলব, কিন্তু তার সেই শুরুর দিনগুলোতে সে নাস্তে গিয়েছিল। এবং এরা অনেকটা এরকমই হয়, এদের ভেতরে স্রষ্টার প্রতি কোনো ভয় থাকে না, শয়তান এদেরকে এখন এক হিসেবে তাদের তিন নম্বর হাত হিসেবে ব্যবহার করে, কারণ খুব সহজেই তারা অন্যের পক্ষে দাঁড়াতে পারে নিজেদের জন্য। ও আর আমি হাঁটছি, দেখুন তো তারা মিয়ায় হাঁটছি, কারণ আমাদের সামনে আর কোনো গাড়ি নেই। বৃষ্টি কিন্তু থেমে গিয়েছিল, বৃষ্টি আর ফেরত আসেনি। পরে আবার টের পেলাম যে একটু একটু ঝেঁচিয়ে বৃষ্টি। আমরা হেঁটে হেঁটে, মানে আমি আমার বাসা পর্যন্ত আসি, বাসা রোডের উপরে, মেন রোডের উপরে, যেখান থেকে আমার বাসা আরো ভেতরে। সে আমাকে বলছিল যে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। এই রাস্তা দিয়ে একসময় তুমি আর আমি চলতাম, আজ তুমি আর আমি। তো ও যখন এই কথা বলছিল তখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কোথায় ছিলে, কোথা থেকে আসছো এখানে? তো সে আমাকে উত্তর দিয়েছিল, সে ছিল কেরাকে, কেরাক। আমি বললাম গিয়েছিল কেন? বলে যে এক ইহুদিকে ধরতে গিয়েছিলাম। আমি বললাম মানুষ? বলে না, মানুষ ধরতে যাব কেন, যারা পালায় বা যারা চুরি চোরাই পথে বের হয় তাদেরকে ধরতে হয়। তো আমি বললাম যে ঠিক আছে যাও। তখন সে আমাকে বলল একটু তাড়াও, দেখি না আজকে ওই তারা দেখা যায় কিনা। তখন আমি বললাম যে আমি তার ওই ছোট বাচ্চা নাই যে তুমি আমাকে ওই তারা দেখাবো এখন। সে আমাকে বললো যে কেন, আমি তোমাকে দেখেনি, কয়েক মাস আগে হয়তো দেখেছিলাম, তখনও তো সে রোজার সময় কথা বলছিল। তো আমি তখন বললাম যে দেখো এমনি কি পরিমাণ মেঘ, কিচ্ছু দেখা যাবে না। তখন সে বলল দাঁড়াও না দেখি, সময় আছে তো দেখি, যদি একটু সরে, যদি একটু দেখা যায় দূরে সে, তাহলে তো হলই, আর দেখা না গেলে কোনো সমস্যা নেই। তো দেখুন তো তারা আর আমি দাঁড়িয়ে আছে, তখন আমি ওয়ালায় হেলান দিয়ে আছে ওই আকাশের দিকে তাকানো, মেঘ চারপাশে, আমরা অপেক্ষা করছি ওই মেঘ সরে যাবে বা কোনো কিছু, কিন্তু মেঘ কেন সরে যাবে, মেঘ সরার কথা না, তখন আকাশ তো মেঘলা। তখন সে নিজে থেকে আমার দিকে তাকিয়ে হেসে বলল, আজকে দেখা হচ্ছে না তাহলে, কিন্তু যদি এখান থেকে তুমি 100 কিলোমিটার দূরে সরে যাও তাহলে হয়তো দেখতে পারবে। তখন আমি বললাম আমি তো মানুষ, আমি তো দিন না, আমি তো এখান থেকে ওই পাশে যেতে পারবো না তাড়াতাড়ি। সে বলল তা ঠিক। এরপরে সে বিদায় নেয়, যখন সে সেখান থেকে চলে যায় আমি তখন রাস্তার উপরে দাঁড়ানো, আর ওই কথাটাই আমার মনে পড়ল, এটাই তো সত্যি, এই রাস্তা দিয়ে বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত হেঁটে যাচ্ছি আমি, একদিন আমি হাঁটব না, একদিন হয়তো কারোর কাজে থাকব, কিন্তু এই মাটি আমার প্রত্যেকটা পদক্ষেপ জানে, প্রত্যেকটা পদক্ষেপকে সে চিনে বুঝে, নিজের ভেতরে সে ধারণ করে, এবং শেষ পর্যন্ত সে আমাকেও ধারণ করবে। আমি জন্মেছি এক বিন্দু রক্ত থেকে, পৃথিবীতে আলো দেখি মায়ের পেট থেকে বেরিয়ে, আমরা হাঁটি জমিনের উপরে প্রথমবার হয়তো হামা করে দিয়ে, কিন্তু যাওয়ার সময় আর হেঁটে যায় না, অন্যের কাঁধে চলে যাই। কখনো কখনো জমিন নসিব হয় না, হয়তো পানির ভিতরে অথবা কোনো না কোনো কারণে ছাই হয়ে যেতে হয় বা পানির ভিতরে গলে যেতে হয়, পানির সাথে মিশে যাই আমরা। কিন্তু তাতে কি, পানিও এই জমিনের অংশ, সেও স্মৃতি ধারণ করে, ওই স্মৃতি সেও নিজের ভেতরে ধারণ করে।